ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ফিলিপাইনে এ সংক্রান্ত মামলা থাকার কারণে প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে।
আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া ষোড়শ সংশোধনী নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আরও রিপোর্ট রয়েছে কলকাতা থেকে পাঠানো গৌতম গুপ্তের।
পরিবারে যেমন মতভেদ থাকলেও আত্মীয়তার সম্পর্কটা ঠিকই যায়, ভারতের সঙ্গে চীনেরও তেমনই সম্পর্ক।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শাহাদাত হোসেন সবুজ। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন গোপনীয় তথ্য ফাঁস বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। একই সাথে সাংবাদিকদের খবরদারি করেছেন এই বলে যে এইসব তথ্য জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। সেশন জানান, বিচার বিভাগ ফাঁস হওয়া তথ্যের তদন্তের সংখ্যা তিনগুণ বৃদ্ধি করছে। তিনি বলেন, সংবাদের ভূমিকার গুরুত্বকে আমরা শ্রদ্ধা করি এবং করব, কিন্তু এটাই শেষ নয়। গোপন তথ্য ফাঁস নিয়ে চলা তদন্তের অংশ হিসেবে বিচার বিভাগ সাপিনাইং জার্নালিস্ট নির্দেশিকা পর্যালোচনা করছে। ওইসব নির্দেশিকা ওবামা সরকারের সময় ২০১৫ সালে যুক্ত করা হয়েছিল, যার ফলে সাংবাদিকদের ফোন ইমেল তদন্তের আওতায় আনতে বিচার বিভাগকে বেশ বেগ পেতে হচ্ছে। তবে এ ধরনের নির্দেশিকার পুনর্বিবেচনাকে সংবাদ চর্চার সমর্থনকারীরা গোপন সূত্রগুলোর সাথে সাংবাদিকদের যোগাযোগ রক্ষার একটি বড় সংকট বলে মনে করছেন। যুক্তরাষ্ট্র শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্রুত একটি খসড়া প্রস্তাব আনতে চাইছে, যার ফলে উত্তর কোরিয়া বছরে ১০০ কোটি ডলারের রাজস্ব হারাবে, যা তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অর্থ যোগান দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও ইউরোপের কিছু অংশে আক্রমণের ক্ষমতা প্রমাণের জন্য উত্তর কোরিয়া জুলাই মাসের ৩ ও ২৮ তারিখে যে আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল, তার পাল্টা জবাবে এই প্রস্তাব আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনীতিকরা বলছেন যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কয়েক সপ্তাহ আলাপ আলোচনা শেষে নিরাপত্তা পরিষদে আজ ২:০০টায় ভোট হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য ইতিমধ্যেই প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা বলছেন, যদি এই প্রস্তাব গ্রহণ করা হয় তবে উত্তর কোরিয়ার কয়লা, লোহা ও সামুদ্রিক খাবার সহ ৪টি রপ্তানি খাতের উপর প্রভাব পড়বে। শনিবার ভেনেজুয়েলার নতুন সংসদ সদস্যরা বৈঠকে মিলিত হচ্ছে। ভেনেজুয়েলার বিতর্কিত নতুন সংসদ সদস্যদের অভিষেক হয়েছে গত শুক্রবার, যারা নতুন করে সংবিধান লিখতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করা হবে। ৫৪৫ জন সংসদ সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী ও পুত্রও রয়েছে। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধিতে আবারও তাদের উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার ম্যানিলায় আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর বৈঠক শেষে এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষেপণ পরীক্ষা এই অঞ্চলের এবং বিশ্বের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমরা কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণভাবে পারমাণবিক পরীক্ষা বন্ধে পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য একটি সমাধানের উপর গুরুত্ব আরোপ করছি। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসিয়ানের এই ফোরামে তিনি প্রতিপক্ষ উত্তর কোরিয়ার সাথে আলোচনার সুযোগকে স্বাগত জানাবেন। ২৭টি দেশের বার্ষিক এই ফোরামে উত্তর ও দক্ষিণ কোরিয়া সহ রাশিয়া ও যুক্তরাষ্ট্র রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শনিবার ম্যানিলায় যাচ্ছেন এবং তিনি রোববার সেখানে বিশিষ্টজনদের সাথে বৈঠক করবেন। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করার পর শনিবার ইরানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন হাসান রুহানি। ইরানের মধ্যপন্থী আদর্শের নেতা হিসেবে পরিচিত রুহানি ইরানকে এমন এক সময় নেতৃত্ব দেন যখন বৈশ্বিক অবস্থানে ইরান খানিকটা কোণঠাসা অবস্থায় ছিল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব পরাশক্তিগুলো যখন ইরানের উপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছিল, সেই সময় ২০১৫ সালে রুহানির নেতৃত্বে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। ইরান পারমাণবিক চুক্তি লঙ্ঘন করছে এই অভিযোগে চলতি সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইরান নতুন নিষেধাজ্ঞায় উচিত জবাব দেবে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাট হওয়া নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ফিলিপাইনে সংক্রান্ত মামলা থাকার কারণে প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী। বিষয়টি নিয়ে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমির খুসরু।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ লোপাট হওয়ার ঘটনা ঘটে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি। লোপাট হওয়া রিজার্ভের অধিকাংশই চলে যায় ফিলিপাইনে। রিজার্ভ লোপাটের ঘটনা তদন্তে বাংলাদেশ সরকার গত বছর মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটি ওই বছরই ৩০ মে পূর্ণাঙ্গ রিপোর্ট বাংলাদেশের অর্থমন্ত্রীর কাছে জমা দেয়। ওই রিপোর্ট প্রকাশের কথা অর্থমন্ত্রীর পক্ষ থেকে কয়েকবার বলা হলেও তা আর প্রকাশ করা হয়নি। অর্থমন্ত্রী এম মুহিত এই দফায় অর্থাৎ শনিবার সাংবাদিকদের বলেছেন, ফিলিপাইনে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না। যতক্ষণ মামলার নিষ্পত্তি না হবে ততদিনে ওই প্রতিবেদন প্রকাশ করা যাবে না বলে জানান অর্থমন্ত্রী। নানা দরবারের পরে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১.৫ কোটি ডলার অর্থ ফেরত পাওয়া গেছে গত বছরের শেষে অর্থাৎ মধ্য নভেম্বরে। এরপরে অর্থ ফেরত পাওয়ার পুরো প্রক্রিয়া এবং যেসব কার্যক্রম ফেরত পাওয়ার জন্য চলমান ছিল তা স্থবির হয়ে পড়েছে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত বিরোধ নিয়ে যেমন কড়া সুরে কথা বলেছিল বেজিং, একেবারে তার বিপরীতে নরম সুরে কলকাতায় চীনা কনসাল জেনারেল মা ঝাওনও শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, চীন ও ভারত দুই ভাইয়ের মতোই। জানাচ্ছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
চীন আর ভারত হল দুই ভাইয়ের মতো। দুই দেশ বিভিন্ন বিষয়ের এত অংশভাগী যে তার তুলনায় সীমান্ত নিয়ে দুপক্ষের মতভেদটা বড় বিষয় নয়। কলকাতার চীনা কনসাল জেনারেল মা ঝাওনও এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার এই কথা বললেন। সীমান্ত বিরোধ নিয়ে তাঁর লিখিত এই বক্তব্য কিন্তু বেজিংয়ের সাম্প্রতিক যুদ্ধংদেহী অবস্থানের একেবারে বিপরীত। এত নরম আর বন্ধুত্বপূর্ণ সুরে চীন অনেকদিন কথা বলেনি। কনসাল একথাও বলেছেন, এখনই যদি যুক্তিসঙ্গত কোনো সমাধান খুঁজে নাও পাওয়া যায়, বন্ধুত্বের সুরে কথাবার্তা তো চালিয়েই যেতে হবে যতদিন না সমাধান মেলে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের সংশোধনাগারগুলোতে দপ্তরের কাছে জানতে চাওয়া হয় যে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক ভিনদেশী নাগরিকরা তাদের সন্তান সন্তানীদের নিয়ে রাজ্যের সংশোধনাগারে কেমন আছেন। এরই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের শিশু অধিকার রক্ষা কমিশন গত মে মাসে একটি রিপোর্ট জমা দিয়েছে রাজ্য কারা দপ্তরের কাছে। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
রিপোর্টটি সর্বত্রই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দেশীয় পত্রিকা হিন্দুতে। সেখান থেকে জানা যাচ্ছে যে রাজ্যের ১৯টি সংশোধনাগারে যত ভিনদেশীরা অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক আছেন তাদের ৬৩% বাংলাদেশী। পশ্চিমবঙ্গ সরকারের শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চ্যাটার্জি চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যের ১৯টি জেলে যে ২৬২টি বাচ্চা রাজ্যের বিভিন্ন জেলে তাদের বাবা কিংবা মায়ের সাথে আটক আছেন, তাদের মধ্যে ১৬৪টি বাচ্চাই বাংলাদেশি। বাবা মায়ের সাথে একেবারে নিরুপায় হয়ে সংশোধনাগারে দিন কাটাচ্ছেন। শিশুগুলি নিরুপায় হয়ে এই বন্দী দশা জীবন কাটাচ্ছেন। তার বক্তব্য, দুদেশের কূটনৈতিক পর্যায়ে একটু মানবিক দিক দিয়ে বিষয়টি বিশ্লেষণ করলেই হয়তো শিশুগুলি উন্মুক্ত জীবন ফিরে পেতে পারত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শুনছিলেন পরমাশিস ঘোষ রায়ের বিশেষ রিপোর্টটি। এ নিয়ে বিশ্ব সংবাদের পর সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট রয়েছে, শোনার আমন্ত্রণ রইল। জাতিসংঘ নিশ্চিত করেছে যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহারে লিখিত যে প্রজ্ঞাপন দিয়েছে তারা তা পেয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেজের মুখপাত্র স্টেফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, মহাসচিব প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় অংশগ্রহণের যে কোনো প্রয়াসকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার বলেছে তারা আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সমঝোতায় থাকতে চায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার বেতার তরঙ্গে ১৫৭৫ কিলোহার্টজে। বাংলাদেশে আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া ষোড়শ সংশোধনী নিয়ে নতুন করে আবার বিতর্ক শুরু হয়েছে, আর এরই ওপর ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়া ষোড়শ সংশোধনী নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, আর এই বিতর্কের জন্ম দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, উচ্চ আদালতে এই সংশোধনী যতবার বাতিল হবে ততবার সংসদে তা পাশ করা হবে। মন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুজভী আহমেদ বলেছেন, মন্ত্রীর এই বক্তব্য আদালত অবমাননার সামিল। তিনি বলেন, এমনিতেই এদেশের গণতন্ত্রের অবস্থা রুগ্ন এবং মৃতপ্রায়। সেখানে অর্থমন্ত্রীর এই বক্তব্য একটা অশুভ ইঙ্গিত বহন করছে। এই বিতর্কে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ কেউ সুপ্রিম কোর্টে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহা খুশি, তারা আশার আলো দেখছেন, অচিরেই তাদের আশার আলো নিভে যাবে। অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওজুদ আহমেদ বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতায় না নামার পরামর্শ দিয়েছেন। মওজুদ বলেন, এতে প্রমাণ হয় সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত বা বিচার বিভাগের প্রতি তাদের কোনো আস্থা নেই, তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। গত 1 আগস্ট বিচারপতিদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, মানবাধিকার হুমকির মুখে, দুর্নীতি অবাধ, সংসদ অকার্যকর, ভারসাম্য নেই সরকারে, যে কারণে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে সবকিছু, আইন প্রয়োগকারী সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে সক্ষম নয়, আর এসবের সামগ্রিক ফল হলো একটি পঙ্গু সমাজ যেখানে একজন ভালো মানুষ ভালো কোনো স্বপ্ন দেখে না। এই অবস্থায় বিচার বিভাগ বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা আজকাল গুটি কয়েক লোকের একচেটিয়া ব্যবহারের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আদালতের ভাষায় ক্ষমতার লোভ মহামারীর মতো। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের অতি সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে 63 শতাংশই বাংলাদেশি শিশু। বর্তমানে পশ্চিমবঙ্গের 19টি কারাগারে 262 সংখ্যক শিশু আটকে রয়েছে, যাদের মধ্যে 168 জনই বাংলাদেশি। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি দুদেশের সরকার এবং ভারতের এনজিওগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সক্রিয়ভাবে কাজ করছে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রধান অ্যাডভোকেট সালমা আলী ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলার সময় ভারতের জেলে আটক বাংলাদেশি শিশুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। রিপোর্ট পাঠাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের অতি সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের জেলে আটক শিশুদের মধ্যে 63% বাংলাদেশি। বর্তমানে পশ্চিমবঙ্গের 19টি কারাগারে 262 জন শিশু আটকা আছে, যাদের মধ্যে 168 জনই বাংলাদেশি। ঢাকায় প্রাপ্ত বিভিন্ন সূত্রে জানা গেছে, এই শিশুদের অনেকেই রয়েছে সাজা ভোগ করা বা আটক থাকা মায়ের সঙ্গে। ওই সূত্রে জানাই, 168 জন শিশুর মধ্যে 72 জন কলকাতার দমদম কারাগার এবং 50 জনের মতো মুর্শিদাবাদের বহরমপুরের কারাগারের পুনর্বাসের কেন্দ্রে রয়েছে, বাকিরা রয়েছে অন্য কারাগারগুলোতে। ভারত থেকে বাধ্যতামূলকই বাংলাদেশি নারী এবং শিশুরা ফিরে আসেন নিজ দেশে। এক্ষেত্রে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি দুই দেশের সরকার এবং ভারতের এনজিওগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে সক্রিয়ভাবে কাজ করছে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রধান অ্যাডভোকেট সালমা আলী ভয়েস অফ আমেরিকার সাথে আলাপকালে এ সম্পর্কে বলেন,
আসলে মহিলা আইনজীবী সমিতি আমরা অনেক বছর থেকে ভারতের যে সমস্ত নারী শিশু এবং অনেক সময় পুরুষদেরকে আমরা যখন তারা জেলে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ভাবে থাকে তাদেরকে আমরা ইন্টারেকশন করি সরকারের মাধ্যমে, দুই দেশের মাধ্যমে। এখন আপাতত এই যে গত আমি যদি এক মাসে ধরি, এক মাসে কিন্তু আমরা প্রায় 32টা নারী ও শিশু আমরা নিয়ে এসেছি এবং গত 6 মাসে আমার মনে হয় প্রায় 100 মতন বাচ্চা নারী শিশুরা এসছে। তো কলকাতা এখন এই মুহূর্তে কলকাতা, দমদম, আলিপুর, সেন্ট্রাল জেল এবং বারাসাত জেল সহ এবং চাইল্ড ওয়েলফেয়ার যে সমস্ত আছে সেখানে মোটামুটি 280 জন, হ্যাঁ 80 জন আছে। এর মধ্যে 200 জন মহিলা তারা কিন্তু তাদের কিন্তু সাজা ভোগ করছে। আর এছাড়া 300 জন পুরুষও ডিপ্রেকেশন পাঁচজন আমরা পেয়েছি পুরুষ, কারণ আমরা যখন জেলে থাকি আমরা নারী পুরুষ সবাইকে ডিপ্রেকেশন করার জন্য। এখন আরেকটা বিষয় যেটা সরকারি ভাবে কলকাতায় প্রায় 300 জন মহিলা শিশু আছে, তাদের মধ্যে 150 জনের রিপ্রেকটেশনের পারমিশন আমরা পেয়ে গেছি। এরা কিছুদিনের ভিতরে প্রচুর আসবে। ছেলে শিশু প্রায় 150 জনের মধ্যে 90 জনের রিপ্রেকটেশন পারমিশন আমরা পেয়েছি। আর আমাদের যে সমস্ত নারীরা আছেন কিশোরী এবং নারীরা আছে, তাদের কিন্তু বেশিরভাগই 18 বছরের নিচে, অথবা তারা 18 বছরের আগে তারা পাচার হয়ে গেছিল, কিন্তু 18 বছর পার হওয়ার পরে তারা রিপ্রেকটেশন হয়ে এসছে। আর কিছু কেস যেমন থাকে, যেমন বিভিন্ন গণে আছে তারা, তাদের কিন্তু কেস চলতেছে, তাদের তারা সাক্ষী হিসাবে তারা আছে। কিন্তু এখন আমাদের, আমরা জানেন যে আমাদের একটা খুব কম্প্রিহেনসিভ ল হয়েছে যে মানব পাচার প্রতিরোধে 2012 সালে একটা আইন হয়েছে এবং আইনের নীতিমালাও হয়ে গেছে, এবং আমাদের ভারতের সঙ্গে একটা রিপ্যাকেশন রেস্কিউ রিহ্যাবিলিটেশনের জন্য কানাডায় প্রসেস যেটা হয়ে গেছে, বায়োলেটাল এগ্রিমেন্ট, দ্বিপাক্ষিক চুক্তিও আমাদের সঙ্গে আছে, আমাদের এসওপিও আছে, যার মাধ্যমে কিন্তু আমরা একটা ভারতের সঙ্গে যখনই কোনো শিশু নারী এবং কারোর সঙ্গে খবর পাই, তখনই কিন্তু কোনো কোনো সময় সরকারের মাধ্যমেও আসে আর আমাদের কাছে ডিরেক্ট আসে। সেইগুলা কিন্তু আমরা সরকার হোম মিনিস্ট্রির সেই সেখানে কিন্তু একসঙ্গে মিলে আমরা একটা কাজ করি, যেখানে এনজিওরা এবং একসঙ্গে কাজ করতেছে।
ভারতের জেলে আটকে পড়াদের নিজ দেশে ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ঢিলেঢালা ভাব এবং এক্ষেত্রে বাধাসমূহ কি এবং কেন, সে সম্পর্কে বলছেন মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী।
আমার কাছে আপনি যদি শুধু ভারতের সঙ্গে বলেন, এটা সেই সরকারি উদ্যোগটা কিন্তু এখন মোটামুটি আগের থেকে, এটা জানে আমাদের কোঅর্ডিনেশনের অভাব আছে এবং সরকারের জন্য একটা বিষয় আমি সবসময় কথা বলি যে যখন আমরা জানি বাংলাদেশি কিনা সেইটাকে ভেরিফাই করার জন্য পুলিশের যে যেতে হয় তার বাড়িতে, একটা লোকাল পুলিশ যেখানে যেই এলাকার মেয়েটা তার বাড়িতে যায় তাকে সেই সত্যি বাংলাদেশি কিনা সেটা দেখার জন্য যে যেতে হয়, এইখানে কিন্তু একটা গফিলতি আছে। এখানে কিন্তু দেরি করে যায়, তারপর তারা কিন্তু তার বাবা মাকে খুঁজতে যায়, তখন অনেক সময় তাদের কাছে পয়সা যায়, এইগুলো বিষয় আছে। কিন্তু আর এই যে সবকিছু মিলিয়ে আমাদের কোঅর্ডিনেশন আর কোঅপারেশনের এখানে কিন্তু দীর্ঘসূত্রিতে একটা খুবই কমন ব্যাপার, সেটা আছে। সেই কারণে কিন্তু এই যে সরকারি বিষয়টা দীর্ঘসূত্রিত হয় দেখেই আমরা এনজিও যারা আমরা কাজ করি তারা কিন্তু আমাদের ফিল্ড লেভেলে লোক থাকে, আমরা কিন্তু আজকাল যেমন মোবাইল ফোন থাকাতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যামিলিকে ট্রেস করতে পারি, তারপরে আমরা হয়তো লবি করে থানাকে বলি তাড়াতাড়ি দিতে, তারপরে কিন্তু সেই প্রসিডিওর ভিতর হয় সেটাই। আর স্পেসিফিক তারপরে হলো যদি কলকাতা থেকে হয় তাহলে কিন্তু আপনি জানেন যে স্থলপথে আসে সেখান থেকে পরিমাণে দিয়ে, অথবা আপনার যে সমস্ত যেই ইয়েগুলো আছে সেই পথ দিয়ে আমাদের রিপ্যাকেশনগুলো করি আমরা।
এদিকে বাংলাদেশ এবং ভারতের শিশু অধিকার রক্ষা সংগঠনগুলো ভারতের জেলে থাকা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার যুক্তরাষ্ট্র সমাচার। প্রথমেই কর্মসংস্থান প্রসঙ্গ। গত মাসে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার দারুণভাবে সম্প্রসারিত হয়েছে। 2,09,000 নতুন কর্মী যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের এই চাকরি বাজারে। বেকারত্বের হার নেমে এসেছে 4.3%। তবে মজুরির বিষয়টি এখনও কিন্তু নির্ধারিত হয়নি। মজুরির তারতম্য রয়েই গিয়েছে ভিন্ন ভিন্ন স্থানে, কেন সে নিয়েই কথা বলেছেন বিশেষজ্ঞরা। ভয়েস অফ আমেরিকার এই রিপোর্টটি আপনাদের পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
2008 সালে যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক মন্দা ভাবের সৃষ্টি হয়েছিল, তখন যুক্তরাষ্ট্রের 70% কর্মক্ষম আমেরিকান চাকরি করতেন, আর এখন তা 60% নেমে এসেছে। একে বলা হয় লেবার স্ল্যাক। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিল প্রিগস বললেন, চাকরিদাতারা ইচ্ছা করেই হয়তো এটা করছেন।
The reality is firms really aren't feeling the pressure. They really aren't feeling the scarcity.
তিনি বলেন, বাস্তবে তাদের লোক দরকার, চাকুরিদাতারা এই বিষয়টি অনুভব করছেন না বা তারা কর্মীর অভাব বোধ করছেন না। অর্থনৈতিক মন্দাভাবের কারণে অনেক আমেরিকান চাকরি খোঁজাই বন্ধ করে দিয়েছেন, আর যারা চাকরি খোঁজা বন্ধ করেছেন তাদের নাম বেকারত্বের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আনএমপ্লয়েড আমেরিকানদের যে তালিকা তাতে তাদের নাম নেই। আফ্রিকান আমেরিকান এবং সংখ্যালঘু সম্প্রদায় যারা লেঅফের শিকার হয়েছেন, 2008 সাল থেকে তারা নিজেদের অবস্থার বেশ উন্নতি করেছেন, কিন্তু যে নারীরা তখন বেকার হয়েছিলেন তারা সেই তুলনায় অত ভালো করতে পারেননি। স্টিফেল ফিক্সড ইনকাম গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ডক্টর লিনসে পিয়েক্সা ভয়েস অব আমেরিকার সাথে দেওয়া সাক্ষাৎকারে বললেন, শিশু পরিচর্যার খরচ কমাতে অনেক নারী কাজ করা বন্ধ করে দিয়েছেন।
Women right now make on average 80 cents relative to their male counterparts. And when you factor in that rapid rise in child costs, a lot of women are making the decision.
তিনি বলেন, নারীরা পুরুষের তুলনায় কম আয় করেন। পুরুষ যদি $1 আয় করে, একই শ্রমের জন্য একই সময়ে নারী আয় করেন 80 সেন্ট। শিশু পরিচর্যার ব্যয় হিসাব করে অনেক নারী কাজেই যান না, ঘরে তারা শিশু পরিচর্যা করেন। হাওয়ার্ডের অধ্যাপক উইলিয়াম স্পিক্স বললেন, এটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগে যে পরিবর্তন সাধিত হয়েছিল, বিশেষ করে বেবি বুমের সময়, তখন শ্রমখাতে নারীর অংশগ্রহণ বেড়েছিল, আর তা থেকে সরে গেলে অর্থনীতি শক্তিশালী থাকে না। 1946 সাল থেকে 1964 সাল সময়টাকে বলা হয় বেবি বুমারদের সময়। তাদের প্রায় সকলেই এখন অবসরের বয়সে পৌঁছেছেন। পিয়েক্সা বললেন, কর্মক্ষম বয়সের নারীদেরকে কাজ না দেওয়া বা কাজ করার জন্য উৎসাহ না দেওয়া একটি নেতিবাচক বিষয়, তাদের কাজ করাটা খুবই জরুরি।
If we see a permanent loss of women from the labor force, this could be a permanent loss to productivity, to growth, to the economy.
তিনি বলেন, আমরা যদি দেখি শ্রমবাজার থেকে নারীদের স্থায়ী প্রস্থান, সেটি ভালো নয়। সেটি উৎপাদনের জন্য তো বটেই, অর্থনীতির জন্যও একটি স্থায়ী ক্ষতি। 1999 সালে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ছিল 60%, এখন তা নিচে নেমে এসেছে অনেক, মোটামুটি 55-57% মধ্যে। 2017 সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF-এর এক গবেষণায় দেখা যায়, শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর মধ্যে দিয়ে উৎপাদন বাড়তে পারে বছরে প্রায় 1%, 1/3।
এবার অভিবাসন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবীণ ও নতুন প্রজন্মের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভয়েস অফ আমেরিকার একটি রিপোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
আমেরিকা অভিবাসীর দেশ এবং অভিবাসীরা ছোট বড় সব মিলিয়ে তাদের নানান সমস্যা রয়েছে, নানান সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু নিয়েই আমরা আজকে কিছু আলোচনা তুলে ধরব। একদিকে প্রবীণ বয়সীরা কী করছেন, অপরদিকে আবার নতুন আলোর সন্ধানে একেবারে কিশোর তরুণদের কি সম্ভাবনা এই দেশে, আজকের আলোচনা আমাদের তাই নিয়ে। তো
জি, আসলে সারা বিশ্ব থেকেই বিভিন্ন সংস্কৃতি এবং ভাষার মানুষ এখানে আসেন এবং তাদের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন এবং সম্ভাবনাগুলো ভিন্ন ভিন্ন।
হ্যাঁ, ঠিক তাই। তো নিউ ইয়র্কে রয়েছে দেশি সিনিয়র সেন্টার, সেখানে প্রতি সপ্তাহে 3 দিন প্রবাসী বয়স্ক বাংলাদেশিরা একে অপরের সঙ্গে গল্পগুজব করেন, নামাজ পড়া, হালাল খাবার খাওয়া এবং ব্যায়াম করতে পারেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে যেসব দেশের মানুষ অভিবাসী হয়েছেন তাদের মধ্যে হ্যাঁ বাংলাদেশিরাও রয়েছেন, আর তাদের জন্য, বিশেষ করে বয়স্কদের জন্য, ইংরেজি ভাষা কিন্তু একটা খুব বিরাট বাধা হয়ে দেখা দিতে পারে। অভিবাসী বাংলাদেশি জাহানারা আমিন যেমন বলছিলেন,
আমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি আমি কিভাবে ইংলিশ কথা বলবো, কিন্তু আমার এটাই চ্যালেঞ্জ, আমি রাস্তা যদি সুন্দর মতো চলতে পারি না, ট্রেনে উঠা কোথাও যাইতে পারি, আসতে পারি, এইগুলি আমি পারি না।
সেন্টার ফর অ্যান আরবান ফিউচারের সিনিয়র গবেষক ক্রিশ্চিয়ান গনজালেস রিভেরা, তিনি বললেন, অভিবাসী গ্রুপগুলোর মধ্যে বয়স্কদের সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকাটা সাধারণ একটা বিষয় মনে হয়, বিশেষ করে যদি সাংস্কৃতিক এবং ভাষাগত উপযুক্ত সেবাগুলি কম থাকে। ক্রিশ্চিয়ান গনজালেস যেমন বললেন,
Very often you will find older people who feel isolated because their grandchildren don't speak their language.
প্রায়ই আপনি দেখতে পাবেন বয়স্করা একাকিত্ব অনুভব করেন, কারণ তাদের নাতি নাতনিরা তাদের ভাষায় কথা বলে না।
হ্যাঁ, আর তারা নিজেদের থেকে খুবই ভিন্ন বিদেশি একটি সংস্কৃতিতে এসে পড়েছেন। তাদের নিজেদের দেশে বয়স্ক হিসেবে তাদের যে ভূমিকা ছিল, যুক্তরাষ্ট্রে কিন্তু তার চেয়ে ভিন্ন ভূমিকা থাকে।
দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষ সংগঠন ইন্ডিয়া হোম দেশি সিনিয়র সেন্টার এবং অন্যান্য সিনিয়র সেন্টারগুলোতে বেশ কয়েকটি কর্মসূচি পরিচালনা করে, আর তারা সর্বত্রই সামাজিক বিচ্ছিন্নতা দেখতে পেয়েছেন, যার মধ্যে পরিবারের সঙ্গে বসবাস করা বয়স্করাও রয়েছেন। দেশি সিনিয়র সেন্টারের পরিচালক দিল আফরোজ নার্গিস আহমেদ বলেন,
Our people are more conservative and more religious and family oriented. So they want to be with the family, but it's very hard to be with the family now.
তিনি বলছিলেন যে আমাদের মানুষরা অনেক রক্ষণশীল, ধার্মিক এবং পরিবার বান্ধব, সুতরাং তারা পরিবারের সঙ্গেই থাকতে চান। কিন্তু আজকাল পরিবারের সাথে থাকাটা খুবই কঠিন, কারণ ছেলে বা মেয়ে তাদের এখানে নিয়ে আসে, যারা তারা হয়তো দারিদ্র্যসীমায় রয়েছে। কিন্তু সামাজিক বিচ্ছিন্নতা শাহ দম্পতির মতো সুপ্রতিষ্ঠিত বয়স্কদের মধ্যেও একটি সাধারণ বিষয়। তারা 25 বছর আগে ভারত থেকে এখানে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসেছিলেন এবং এই দেশটির নাগরিক হন। ভারত বলছেন তিনি ইন্ডিয়া হোমের ক্লাসে অনুশীলনের মধ্যে দিয়ে আত্মবিশ্বাস অর্জন করেছেন। ইন্ডিয়ান আমেরিকান অভিবাসী ভারত শাহ বললেন,
ইউ টু ডেভেলপ ইয়োর সেলফ, হাউ টু টক, হাউ টু বিহেভ উইথ আদার পিপল, হাউ টু কিপ দেম বিজি, হোয়াট ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু, হাউ টু এন্টারটেইন।
আপনাকে নিজেই নিজেকে উন্নত করতে হবে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে অন্যের সাথে আচরণ করা যায়, কিভাবে তাদের ব্যস্ত রাখা যায়, কি কাজ, কিভাবে তাদের আনন্দ দেওয়া যায়। সুতরাং এটা অন্যদের প্রতিভা দেখানোর সুযোগ করে দেয়।
শাহ দম্পতি বলছিলেন তাদের সুখ বজায় রাখার মূল মন্ত্র হচ্ছে তাদের স্বাস্থ্য এবং ব্যস্ত থাকা। ওদিকে সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের শপথ নিচ্ছেন, এমন দৃশ্য দেখার জন্য ওয়াশিংটনের বৈরী আবহাওয়া অভিবাসী পরিবারগুলোর জন্য তেমন কোনো বাধা ছিল না। কারণ তহিদ, অতি সম্প্রতি বেশ কয়েকজন কিশোর বয়সী তারা আমেরিকার নাগরিকত্ব পেল এবং সেই অনুষ্ঠানটি খুব চমৎকার হয়েছিল। যেমন সেখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সেরা আলেট এস্ট্রাদা ছিল সেখানে এবং সে যেমন বলল,
সত্যি আবেগ আপ্লুত এবং খুব খুশি।
হ্যাঁ, খুব খুশি তো বটে, সে এই দেশের নাগরিকত্ব পাচ্ছে। সুতরাং এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে 25 জনকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য শপথ পড়ানো হলো, কলম্বিয়া থেকে আসা 12 বছর বয়সী সেরা তাদের মধ্যে একজন।
তার মা অ্যানা মারিয়া এস্ট্রাডা বেশ গর্ব নিয়ে তার সামনে সারিতে বসে দেখছিলেন। তিনি বলছিলেন,
অ্যানা মারিয়া বললেন, আমরা এই সুযোগের জন্য খুবই আনন্দিত। এটা ছিল আমাদের জন্য বিশেষ একটি কিছু, কারণ এটি ছিল ভিন্ন একটা জায়গা। এ ছিল কেবল শিশুদের জন্য একটি অনুষ্ঠান এবং আমাদের জন্য একটি বিশেষ দিন।
আয়োজকরা বলেছেন, স্মিথসোনিয়ান ফোকলাইফ ফেস্টিভ্যালের 5ম বার্ষিকীর এই আয়োজনে আমেরিকান পরবর্তী প্রজন্মকে উদযাপনের একটি অনন্য সুযোগ করে দিয়েছে। শিশু কিশোরদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের শপথ পড়ান কিম্বারলি জেনোটি। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান আমেরিকার ইতিহাসে যে প্রতিটি সন্তান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করে তা তুলে ধরে। তিনি বলেন,
এখন এইসব ছেলে মেয়েদের আমেরিকায় জন্মগ্রহণকারী একজন নাগরিকের মতো সব ধরনেরই সুযোগ সুবিধা থাকবে। তারা ভোট দিতে পারে, তারা সম্পূর্ণভাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে, তারা নির্বাচিত প্রতিনিধি হতে পারবে, তারা বিচারকের দায়িত্ব পালন করতে পারবে। আর এইসব ছেলে মেয়ে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পাবে, যা তাদের নিজের দেশে যেতে বা বিশ্বের যে কোনো দেশ ভ্রমণে যাওয়াটা সহজ করে দেবে। সুতরাং এটা সত্যিকার অর্থেই তাদের আমেরিকান যাত্রার শুরু বলা যায়।
বিজ্ঞান পর্ব এখন। ভারতে এমন এক ধরনের ব্যাঙের সন্ধান মিলেছে যার দেহ নিঃসৃত উপাদান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম। ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মানের রিপোর্ট, বঙ্গানুবাদ শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
যুক্তরাষ্ট্রের আটলান্টা রাজ্যের ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, ভারতে এক ধরনের ব্যাঙ পাওয়া গেছে যার থেকে একটি নিঃসৃত উপাদান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিভিন্ন স্ট্রেইনকে প্রতিরোধ, এমনকি তা নিঃশেষ করতে সক্ষম। তাছাড়া তা H1N1 ভাইরাসও প্রতিরোধ করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের মতো ব্যাঙের নিজস্ব ইমিউন সিস্টেম নেই। ইমিউন সিস্টেম ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মতো জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। তবে ব্যাং এক ধরনের পিচ্ছিল শ্লেষ্মা উৎপাদন করে যা ইমিউন সিস্টেমের মতোই কাজ করে। ইমৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্যাংক থেকে 32 ধরনের শ্লেষ্মা সংগ্রহ করেছেন। এদের নাম হচ্ছে হাইড্রোপাইল্যাক্স বাহুভিস্তারা। এদের মধ্যে একটিতে H1 ভাইরাস প্রতিরোধ করার কার্যক্ষমতা রয়েছে। যে ব্যাঙের শ্লেষায় এই উপাদান পাওয়া গেছে সে ব্যাঙের দেখা মেলে ভারতের কেরালা রাজ্যের উত্তরাঞ্চলে। জোসি জেকব ইমৌরি বিশ্ববিদ্যালয়ের জ্বর সংক্রান্ত ভাইরাসের বিশেষজ্ঞ। তিনি এই বিষয়ে বিজ্ঞান বিষয়ক পত্রিকা ইমিউনিটিতে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। জেকব এবং তার সহকর্মীরা গবেষণাগারে কিছু ইঁদুরকে সেই শ্লেষা ইনজেক্ট করান এবং পরবর্তীতে H1 ভাইরাসও শরীরে প্রবেশ করানো হয়। তবে দেখা গেছে যে এই ইঁদুরগুলো H1 ভাইরাসে সংক্রমিত হয়নি, অর্থাৎ তারা জ্বরে আক্রান্ত হয়নি। জেকব এ সম্পর্কে বলেন,
it directly kills the virus, it's virucidal. So if you put the peptide and the virus together, it actually destroys the virus, that's what it does.
তিনি বলেন, এই শ্লেষ্মাটির একটি ভালো দিক হচ্ছে এটি সরাসরি ভাইরাসকে মেরে ফেলতে পারে। তাই যখন পেপটাইড এবং ভাইরাসকে একসাথে করা হয় তখন তা ভাইরাসকে মেরে ফেলে। গবেষকরা এই পেপটাইডের নাম দিয়েছেন ইরোমিন। এই শ্লেষ্মা ব্যাঙ থেকে সংগ্রহ করার সময় ব্যাঙকে মৃদু ইলেকট্রিক শক দেওয়া হয়। তখন ব্যাঙ অ্যান্টিভাইরাল এজেন্ট অর্থাৎ তার শ্লেষ্মা নির্গত করে। 3 ডজনেরও বেশি প্রজাতির ব্যাঙ থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে 4 প্রজাতির ব্যাঙের শ্লেষায় অ্যান্টিভাইরাল এজেন্ট পাওয়া গেছে। তবে শুধুমাত্র 1টি প্রজাতির ব্যাঙের শ্লেষায় পাওয়া গেছে ইরোমিন, যা সব রকমের H1 ভাইরাস সংগ্রহ করতে সক্ষম। জেকব বললেন, পরবর্তী যে চ্যালেঞ্জের সম্মুখীন তারা হতে যাচ্ছেন তা হল এই শ্লেষা ইনজেকশন বা ওষুধের বড়িতে রূপান্তরিত করা। জেকব বললেন, তিনি বললেন, এটা অনেকটা এরকম হতে পারে যে আপনার মাথা ব্যথা করছে, আপনি মাথা ব্যথার ওষুধ খেয়ে নিলেন, অথবা ব্যাকটেরিয়াল ইনজেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন। ঠিক সেভাবে জ্বরের সংক্রমণ থেকে বাঁচতে ব্যাঙ থেকে নিঃসৃত এই শ্লেষ্মা ওষুধ বানিয়ে খেয়ে নেওয়া যায়। তবে জেকব বলেছেন, এই শ্লেষ্মা সিজনাল ফ্লুয়ের ভাইরাস ধ্বংস করতে সক্ষম নয়, কারণ ঋতু বিশেষে যে জ্বর হয় সেই ভাইরাসের গঠন প্রতিনিয়তই বদলাতে থাকে। তবে গবেষকেরা এখনও অন্যান্য প্রজাতির ব্যাঙের শ্লেষ্মা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
শিল্প সাহিত্য সংস্কৃতি প্রসঙ্গ এবার। বাংলাদেশের তরুণ শিল্পী আরমিন মুসা যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অফ মিউজিকে সঙ্গীত নিয়ে পড়ালেখা করেছেন। তিনি আধুনিক এবং লোকসঙ্গীত করেন। তার সঙ্গে বাংলা গান এবং তরুণ শিল্পীদের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন আহসানুল হক।
ভ্রমর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে অঙ্গ যায় জ্বলি হিয়ারে ভ্রমর কোয়ো গিয়া।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের একজন তরুণ প্রতিষ্ঠিত শিল্পী আরমিন মুসা। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন শিল্পী তিনি। আরমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি একটি সাংগীতিক পরিবারে জন্ম নিয়েছেন। আপনার মা সুপরিচিত শিল্পী নাশিদ কামাল এবং আপনার মা যিনি আব্বাসউদ্দিনের নাতনি, এছাড়াও ফেরদৌসী রহমান, তিনিও আপনার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। তো বার্কলি কলেজ অফ মিউজিক অত্যন্ত নামকরা একটি সঙ্গীত শিক্ষালয়, বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সঙ্গীত শিক্ষালয়, সেখানে আপনি কি পড়ছেন?
আমি বার্কলি কলেজ অফ মিউজিক কন্টেম্পোরারি রাইটিং ডিপার্টমেন্টে আছি। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জনরার মিউজিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে রিসার্চ করি, হিস্ট্রি পড়ি, এবং ওই মিউজিকটা আমরা নিজেদের মিউজিকের মধ্যে ইনকর্পোরেট করার প্র্যাকটিস করি।
আপনি তো মাঝে মধ্যে একটু একটু নিজেও গান লেখেন, আপনার নিজের লেখা একটি গানের একটুখানি শুনতে পারি?
সূর্য কেন এ সন্ধ্যায় আলোকে নিয়ে হারায়, তবু কেন এ মন যায় আধারের পিছে লুকায়, বহু দূরে তারার খেলা আসবে নতুন দিনের লোভে, রাতেরে নিশ্চুপ মায়া আলোকে চিনিয়ে নেবে।
গান লেখার ব্যাপারে বা সুর করার ব্যাপারে আমি একদম ন্যাচারালি করি, যে মানুষ বলে না যে হাঁটতে হাঁটতে এটা মনে হলো, আমি ঠিক ওভাবেই গানটা আনি। সো আমার কাছে মনে হয় যে হয়তো বা দ্য রিজন ওয়াই আই এম ডিফারেন্ট ইজ ফ্রম দ্য পার্সন নেক্সট টু মি ইজ বিকজ আমার ইনফ্লুয়েন্সেস আর ডিফারেন্ট। অ্যান্ড
আপনার ইনফ্লুয়েন্স কারা?
আই লিসেন টু আ লট অফ ওয়ার্ল্ড মিউজিক, আমি মানে and I listen to a lot of A.R. Rahman. The Bangladesh oneke A.R. Rahman gaan shune kintu ami mane duniya sob prante je rokom je sob music amar kane bhallo lagche ami ogulo khuje khuje ber kori. I listen to a lot of jazz and a lot of electronic music. I'm a huge electronic music buff.
Apnar priyo shilpi kara?
A.R. Rahman, Coldplay, Hariharan, definitely Nora Jones, John Mayer. অনেকে
সে আমার গোপন কথা শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী, প্রাণ যে আমার বাঁশির পরে নীল গগনে গান হয়ে যায়, নিজের মনে যাহাই লোকে শুনে যাও সখী, সে আমার গোপন কথা শুনে যাও সখী।
আমার কাছে মনে হয় যে 71-এর পর একটা হিউজ গ্যাপ হয়ে গেছে, যারা 71-এর পর জন্ম হয়েছে তারা অনেক বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হওয়ার পিছে দৌড়াচ্ছিল এবং আর্টস অ্যান্ড কালচারসের দিকে একদমই নজর দেননি। তাই এই কারণে আমার কাছে মনে হয় যে আমরা, ইভেন আমিও যখন বড় হয়েছি আমার স্কুলে একটা ছোট্ট একটা মিউজিক ক্লাস ছিল এবং আমার বাসায় গান ছিল বলে আমি আলটিমেটলি এখানে পৌঁছাতে পেরেছি, কিন্তু যারা একটু একটু গান ভালোবাসতো তারা ডিসকারেজড হয়ে, ইউনো, বাসার থেকে ডিসকারেজ হয়ে বা ফ্যামিলির থেকে বা সোসাইটি থেকে ডিসকারেজ হয়ে, ফাইন্যান্সিয়ালি ডিসকারেজ হয়ে, সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়ালি ডিসকারেজড হয়ে মানুষ গান বাজনা থেকে চলে যাচ্ছে এবং গান শিখে গান করা, এটা করার কোনো মানেই হয় না, কারণ শিক্ষিত গানের প্রতি মানে যে ক্লাসিক্যাল মিউজিক, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত এগুলোর প্রতি আকর্ষণ অনেক কমে যাচ্ছে, কারণ অডিয়েন্স কমে যাচ্ছে, কারণ আমরা নেক্সট জেনারেশনকে এটা ওই ভ্যালিউসগুলো এখনও শেখাতে পারছি না এবং এটা নিয়ে আমি খুবই আপসেট থাকি। যে আমার বেশিরভাগ বন্ধুরা ওরা একটা, আমিও নিজে খুবই কমার্শিয়াল গান পছন্দ করি কিন্তু বেশিরভাগ বন্ধুরা ওই কমার্শিয়াল মিউজিক পর্যন্তই শুনবে, ওরা তারপরে কি ইন্টারেস্টিং কিছু হচ্ছে বা বাংলাদেশের সাথে জ্যাজের কোনো ইয়ে হচ্ছে অত দূর চিন্তা করতে চাচ্ছে না, কারণ ওরা ওভাবে মানে গড়া হয়নি। এবং এটা নিয়েই আমি খুব মানে চিন্তিত থাকি যে আমি বাংলাদেশে ফিরলে আমার গান কে শুনবে, কিন্তু ওটাই বললাম যে আই কনসিডার দ্যাম ওয়ারিয়ার্স বিকজ যারা বেঁচে আছে এই ইন্ডাস্ট্রির মধ্যে, এই অডিয়েন্সের মধ্যে, ইকোনমির মধ্যে, তারা নিশ্চয়ই গানকে এতই ভালোবাসে যে যেভাবেই হোক করে থাকছে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে। তিমোর-লেস্তের জনগণ 22 জুলাই 65 জনের সংসদীয় প্রতিনিধি মনোনীত করার লক্ষ্যে ভোটে অংশ নিয়েছিলেন। 2002 সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভের পর এই নির্বাচন ছিল সংসদীয় এবং মার্চ মাসে প্রেসিডেন্সিয়াল নির্বাচন সহ চতুর্থ দফা সাধারণ নির্বাচন। 2012 সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রস্থানের পর এটাই ছিল তিমোর-লেস্তের প্রথম নির্বাচন। সরকারি ফলাফল অগাস্টের গোড়ার আগে আশা করা যাবে না, তবে প্রতীয়মান হচ্ছে ফ্রেটেলিন নামের একটি রাজনৈতিক দল যারা প্রতিরোধ আন্দোলনে এবং স্বাধীনতার জন্য লড়েছিল তারা 30% ভোট পেয়েছে। সিএনআরটি বা ন্যাশনাল কংগ্রেস ফর টিমোরিজ রিকনস্ট্রাকশন 2012 সালের গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারা এবছর আনুমানিক 28% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আশা করা হচ্ছে ফ্রেটেলিন সংসদের 23টি আসন লাভ করবে। এসব সাফল্য সত্ত্বেও কোয়ালিশন গঠন না করে ফ্রেটেলিন সংসদে সংখ্যালঘু সরকার গঠন করতে পারবে না। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, যারা যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় আন্তর্জাতিক নির্বাচনী তদারকি দল পাঠিয়ে তিমোর-লেস্তেকে সাহায্য করেছে, তার এসে বিষয়ে আঞ্চলিক পরিচালক ডেরেক লুইটন বলেছেন, এই নির্বাচন ভবিষ্যতের নির্বাচনের ক্ষেত্রে শক্ত এক ভিত্তি বলে বিবেচিত হবে এবং দেশের গণতন্ত্রকে উন্নত ও সুসংহত করবে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র সরকার শান্তিপূর্ণ একটি জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তিমোর-লেস্তের জনগণকে স্বাগত জানাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলকে আমরা সাধুবাদ জানাই এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আমরা আস্থা ব্যক্ত করছি। অত্যন্ত সুষ্ঠু, নির্ভরযোগ্য এবং জনগণের কাছে জবাবদিহি নির্বাচন পরিচালনার জন্য তিমোর-লেস্তের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষকে আমরা স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন চলাকালে স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করছে। তিমোর-লেস্তে ও যুক্তরাষ্ট্র বহু মূল্যবোধ ও নীতি বিষয়ে সহমত পোষণ করে। যুক্তরাষ্ট্র সরকার দেশটির সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন আজকের মিতালি উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তাহরা, তোমার হাতে চিঠি দিয়ে শুরু করো।
জি, আজকের প্রথম চিঠিটি ডাকযোগে এসেছে এবং দেখতে পাচ্ছি মার্চ মাসে লিখেছেন। লিখেছেন মোহাম্মদ আব্দুল মান্নান, গ্রাম ও ডাক সোনাই চান্দিহাট চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছেন।
চিঠি আসতে এত দেরি হয় মাঝে মাঝে, কিছুই বোঝা যায় না কেন। একসাথে তো অনেকগুলো চিঠি পাঠানো হয়,
ঢাকায় আসে, তারপর আমাদের কোঅর্ডিনেটর পাঠিয়ে দেন। অনেক সময়
যাই হোক, এই চিঠিটি পেতে দেরি হলো, কি লিখছেন?
হ্যাঁ, কিন্তু দীর্ঘ চিঠি লিখেছেন, সবটা তো পড়া সম্ভব নয়। মোহাম্মদ আব্দুল মান্নানের চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি আপনাদের। লিখেছেন, 20 মার্চ 2017 সাল থেকে আপনাদের 1 ঘন্টা টানা বাংলা অনুষ্ঠান শুরু হবে, এজন্য আপনাদের সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা আপনাদের অনুষ্ঠান মোটেও পরিষ্কার শুনতে পাচ্ছি না, রেডিও সেটটি রীতিমতো কানের কাছে এনে শুনতে হয়। দুঃখ লাগে ভয়েস অফ আমেরিকার এই অবস্থায়। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির যুগে যদি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শোনার জন্য রেডিও সেটটি কানের কাছে আনতে হয়, তাহলে এর মতো দুঃখ রাখার জায়গা নাই। ভেবেছিলাম আপনারা হয়তো শ্রোতাদের কথা ভেবে অন্তত শর্ট ওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করবেন। বিধি বাম, শর্ট ওয়েভে কোনো ফ্রিকোয়েন্সি পেলাম না। শ্রোতাদের ভাগ্য উন্নয়নের জন্য কি ভয়েস অফ আমেরিকা কিছুই করবে না? রোকেয়াপা, এই প্রশ্নটি আপনার কাছেই
হয়, কারণ আমরা বারবারই শ্রোতাদের বলে আসছি যে কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি আমরাও চাই FM অথবা শর্ট ওয়েভে আমাদের অনুষ্ঠান প্রচার করা হোক, কারণ শ্রোতাদের ভালো লাগার জন্য, তাদের শোনার জন্যই এই সব আয়োজন। আমরা 1 ঘন্টার অনুষ্ঠান শুরু করেছি মার্চ মাসের 20 তারিখ থেকে, যেমন আপনি লিখেছেন, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল এখন। আজকে জুলাই মাস, কিন্তু এখন জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, তবুও কর্তৃপক্ষ এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার দিকে তেমন নজর দেননি, যদিও অনুষ্ঠানটি 1 ঘন্টা পরিবেশন করা হচ্ছে। আগামীতে হয়তো কোনো দিন ভাগ্য প্রসন্ন হবে, সেটা আমরাও আশা করছি। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার হাতে চিঠি, এখানে
নাজিমুদ্দিন, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাব, বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে লিখছেন তিনি। এবং তিনি লিখেছেন যে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, এবং সেই দিন তারা ক্লাবের পক্ষ থেকে সেখানে শ্রোতারা সমবেত হবেন, তারা পতাকা উড়াবেন। এবং তারপরে যেহেতু এখন ভারতে বর্ষা মৌসুম, ভারত বাংলাদেশের সব জায়গায়, সেই সময় তারা কিছু কিছু কর্মসূচি নিয়েছেন, যে কর্মসূচিগুলো তারা চালু করবেন, এবং বিশেষ করে স্কুলে ছোট ছেলে মেয়েদের জন্য তারা একটি অভিযান শুরু করছেন, হেলদি হ্যান্ড ওয়াশ, অর্থাৎ ভালোভাবে হাত ধুতে হবে, এবং সব কিছু কাজকর্ম করার পর, যাই কিছু খাওয়ার পর, খাওয়ার আগে, এবং যে কোনো কাজের আগে হাতটিকে ভালো করে কিভাবে ধোয়া দরকার সাবান দিয়ে, সেটাই তারা একটি অভিযানের মাধ্যমে ছোট ছেলে মেয়েদের জন্য, স্কুলের ছেলে মেয়েদের জন্য ওই অভিযানটি চালু করবেন।
এটা কিন্তু একটা চমৎকার পদক্ষেপ নিয়েছেন আমাদের ফ্যান ক্লাবের বন্ধুরা, এবং অন্যান্য বন্ধুরাও যদি এরকম পদক্ষেপ নেন তাহলে খুব ভালো হয়।
হ্যাঁ, এই ধরনের কর্মসূচি তাদেরকে স্বাস্থ্যক্ষেত্রে পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করে তুলবে, শুধু তাই নয়, অনেক রোগ ব্যাধি থেকেও তারা মুক্ত থাকতে পারবেন। তো আশা করছি যে তারা এই হেলদি হ্যান্ড ওয়াশ নামে যে অভিযান শুরু করছেন তা সফল হবে, এবং আগামীতে জানাবেন কত শত ছেলে মেয়ে তাদের এই অভিযানের আওতায় এই কাজটি শিখল বা এই অভ্যাসটি তারা গড়ে তুলল। ভাই নাজিমুদ্দিন, চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে অন্য কোনো কর্মসূচি আপনারা গ্রহণ করলে সেটা আমাদের অবশ্যই জানাবেন।
শ্রোতাবন্ধুরা, আমাদের কাছে শুধুমাত্র যে চিঠি আসে তা নয়, মাঝে মধ্যেই আপনারা আমাদের জন্য বা আমাদের কাছে আপনাদের লেখা বিভিন্ন রকম পত্র পত্রিকা পাঠিয়ে থাকেন অথবা বই পাঠিয়ে থাকেন, সেরকমই দুটো ম্যাগাজিন পাঠিয়েছেন আনোয়ারা, সম্পাদক আব্দুর রশিদ লুলু। এই ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে দেওয়ানবাজার থেকে, সিলেট থেকে।
তো সিলেট, বাংলাদেশ, সিলেট।
এই ম্যাগাজিনের মধ্যে নানা রকম জিনিস দেখতে পাচ্ছি, কবিতা থেকে শুরু করে হোমিওপ্যাথিক সম্পর্কে নানা রকম প্রবন্ধ রয়েছে। তো অনেক ধন্যবাদ।
স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ রয়েছে
এবং বেশ কয়েকটি কবিতাও রয়েছে,
ভালো কথা। তো আমার মনে হয় যে আমাদের কাছে যখন পাঠিয়েছেন তো আব্দুর রশিদ লুলু নিশ্চয় তার এলাকায় এটা সবার হাতে দিয়েছেন, অন্তত কয়েকজনের হাতে তো পৌঁছেছে। তো তাদের কাছ থেকে আমরা মতামত পাবো কেমন লাগছে। ম্যাগাজিনটির নাম কি বললে? তাহলে
হ্যাঁ, ম্যাগাজিনটির নাম আনোয়ারা।
ধন্যবাদ এই ধরনের ম্যাগাজিন প্রকাশ করার জন্য, এবং অভিনন্দন রইল। এর পরের চিঠি সেক্রেটারি ইউনাইটেড লিসনার্স ক্লাব হবিগঞ্জ বাংলাদেশ থেকে, কিন্তু আমি সেক্রেটারির নাম তো কোথাও দেখতে পাচ্ছি না ভাই। যাই হোক, আপনার কাছে কি করে পাঠাবো? এই শুধু হবিগঞ্জ বাংলাদেশ লিখলেই, আপনি কিছু উপহার সামগ্রী এবং ক্যালেন্ডার চেয়েছেন, তো সেটা পাঠাবারও যদি ব্যবস্থা করি, আপনার নামটা আগামীতে অবশ্যই লিখবেন। সেক্রেটারি লিখলে তো হবে না, ইউনাইটেড লিসনার্স ক্লাব এটা লিখলেই যদি হতো তাহলে পাঠাবার ব্যবস্থা করে দেখব। যদি হাতে পৌঁছে যায় আপনি লিখবেন, এবং আপনার নামটি কি সেটা আমাদের জানাবেন।
এর পরের চিঠি একটি ইমেল, লিখেছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী, বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাব, গ্রাম গান্দাচ্ছি, বাংডগ্গা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা থেকে লিখেছেন। লিখেছেন, ভাইয়া ও আপু, দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের লিখছি। আজ ডাকাতিয়ার কবলে আমার বাড়িঘর, এই ডাকাতিয়াকে ঘিরে কত আমার হাজারো আবেগ স্মৃতি জমা আছে আমার হৃদয়ে। দেশে বিদেশে আজ ডাকাতিয়া নদীকে এক নামে চিনে। ডাকাতিয়া নদীকে নিয়ে লিখতে লিখতে আজ বেতার থেকে উপাধি পেলাম, আমি ডাকাতিয়া পাড়ের বন্ধু। অথচ ডাকাতিয়া সুযোগ পেলে গিলে খায় আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, সবকিছু, যেটা থেকে রেহাই পায়নি আমার ঘরবাড়িও। যাক, সবাই দোয়া করবেন আমার জন্য। আর ডাকাতিয়া, তুই ভালো থাক, তোর মনে যদি দয়া থাকে তাহলে রেহাই দিস আমার বাড়িঘর।
তো শ্রোতা বন্ধু নিজেই লিখেছেন তার মনের আক্ষেপ সব প্রকাশ করে। আসলে ডাকাতিয়া নদীর মানে প্লাবনের তোড়ে তার অনেক কিছু হারিয়েছেন, সেই জন্য বুঝি এই আবেগপূর্ণ চিঠি।
আর এখন তো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গায়,
অনেক জায়গাতেই হচ্ছে, পশ্চিমবাংলাতে হচ্ছে, ভারতের অনেক জায়গায় হচ্ছে,
বন্যা হচ্ছে,
সত্যি আমরা দুঃখিত।
মোহাম্মদ সোহাগ ব্যাপারী লিখেছেন, বর্তমানে বাহরানে আছেন উনি, সেজন্যই হয়তো আবেগটা অনেক বেশি,
দূর থেকে দেশকে আরো মিস করছেন, সেই জন্য হবে। শ্রোতা সংঘের কোঅর্ডিনেটর পশ্চিমবঙ্গে কমল কৃষ্ণ পাল কয়েকটি নাম পাঠিয়েছেন যারা তার সাথে যোগাযোগ করেছিল, তাদের কিছু উপহার সামগ্রী প্রয়োজন, এবং কলকাতা থেকে তিনি পাঠিয়েছেন কমলকৃষ্ণ পাল। মিস দীপশিখা পাল, দুলালকান্তি দেব, শাহানারা বেগম এবং এ সি মান্না, এই চারটি নাম তিনি পাঠিয়েছেন সম্প্রতি তার ফ্যান ক্লাবের রিপোর্টের সাথে। তবে আমরা দুটি নম্বর ট্রাই করেছিলাম, পাইনি। আশা করি যে আগামীতে আপনাদের ফোন করলে আপনারা ফোন তুলবেন, আমরা আগামীতে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দীপশিখা পাল, দুলাল কান্তি দেব, শাহানারা বেগম, এসি মান্না, আপনারা কমলকৃষ্ণ পালের সাথে যোগাযোগ করেছিলেন ক্যালেন্ডার এবং উপহার সামগ্রী চেয়ে। তো টেলিফোনে যোগাযোগ হলে আপনাদের সাথে কথা হবে, সেই আশাই রইল।
শ্রোতবন্ধুরা, আমাদের হাতে আর সময় নেই, আজকে উঠতে হয়। তবে আপনাদের জানিয়ে রাখি, আমাদের কাছে সরাসরি ডাকযোগে আপনারা চিঠি পাঠাতে পারেন, এছাড়াও ইমেল করে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন এবং ফেসবুকেও আপনারা মন্তব্য লিখুন, আমাদের সঙ্গে সরাসরি আমাদের অনুষ্ঠানে যোগ দিন। আমরা সবসময়ই ফেসবুকে আছি এবং আমাদের ওয়েবসাইটে যে সমস্ত আর্টিকেল প্রকাশিত হয় সেগুলো আশা করি আপনারা দেখবেন।
তো আজকে আমাদের উঠতে হয়, হাতে বেশি সময় নেই। মিতালি রাশোর আজ এ পর্যন্তই, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শাহাদাত হুসেন সবুজ।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন গোপনীয় তথ্য ফাঁস বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। একই সাথে সাংবাদিকদের খবরদারি করে বলেছেন যে এইসব তথ্য জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্রুত একটি খসড়া প্রস্তাব আনতে চাইছে, যার ফলে উত্তর কোরিয়া বছরে $100 কোটি রাজস্ব হারাবে, যা তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অর্থের যোগান দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ইউরোপের কিছু অংশে আক্রমণের ক্ষমতা প্রমাণের জন্য উত্তর কোরিয়া জুলাই মাসের 3 ও 28 তারিখে যে আন্তঃমহাদেশীয় দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল তার পাল্টা জবাবে এই প্রস্তাব আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিকরা বলছে যে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে কয়েক সপ্তাহ আলোচনা শেষে নিরাপত্তা পরিষদে আজ দুপুর 3টায় ভোট হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে 15টি সদস্য ইতিমধ্যেই এ প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। শনিবার ভেনেজুয়েলার নতুন সংসদ সদস্যরা বৈঠকে মিলিত হচ্ছে। ভেনেজুয়েলার বিতর্কিত নতুন সংসদ সদস্যদের অভিষেক হয়েছে গত শুক্রবার, যারা নতুন করে সংবিধান লিখতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করা হবে। 545 জন সংসদ সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী ও পুত্র রয়েছে। অ্যাসোসিয়েট অব সাউথ ইস্ট এশিয়ান নেশন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধিতে আবারও তাদের উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার ম্যানিলায় আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর বৈঠক শেষে এক বিবৃতিতে তারা বলেছে, সাম্প্রতিক উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা এই অঞ্চলের বিশ্ব শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমরা কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণভাবে পারমাণবিক পরীক্ষা বন্ধে পূর্ণাঙ্গ যাচাইযোগ্য একটি সমাধানের উপর গুরুত্ব আরোপ করছি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দক্ষিণ পূর্ব এশিয়ায় তার প্রথম সরকারি সফরে শনিবার ম্যানিলায় পৌঁছেছেন। তিনি এ সময় এই অঞ্চলে সফর করছেন যখন দক্ষিণ চীন সাগরে বিশেষ এলাকার দাবি নিয়ে চলমান দ্বন্দ্ব এড়াতে যুক্তরাষ্ট্র ক্রমাগত আহ্বান করে আসছে। এছাড়াও ফিলিপাইনের সফরে উত্তর কোরিয়াকে একঘরে করার জন্য আঞ্চলিক সহযোগীদের কাছে সহযোগিতা চাইবেন তিনি। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করার পর শনিবার ইরানের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন হাসান রুহানি। ইরানের মধ্যমন্ত্রী আদর্শের নেতা হিসেবে পরিচিত রুহানি ইরানকে এমন এক সময় নেতৃত্ব দেন যখন বৈশ্বিক অবস্থানে ইরান খানিকটা কোণঠাসা অবস্থায় ছিল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আমাদের আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.